ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগের মধ্যে প্রথম পর্যায়ে একটি যৌথ বাহিনী গঠন করা হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতীয় সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
আরও রয়েছে সিরিয়া শান্তি আলোচনা প্রসঙ্গে অধ্যাপক তারেক শামসুর রহমানের বিশ্লেষণ।
আলোচনাটা শুরু হলো এবং এটা আলোচনাটা দীর্ঘস্থায়ী হবে এবং একটা পর্যায়ে হয়তো জট খুলতে সাহায্য করবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজের সময় বন্দুকধারীরা আক্রমণ চালায়। ওই ঘটনায় বন্দুকের গুলিতে অন্তত 5 জন প্রাণ হারান এবং আরও 18 জন আহত হয়েছেন। আল আহসার শহরের ইমান রেজা মসজিদে হামলার ঘটনাটি ঘটে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয় যে এক আক্রমণকারী প্রথমে বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্যরা গুলি করা শুরু করে। এক আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটানো থেকে নিজেকে বিরত রাখে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স দ্রুত মসজিদের চারিদিক ঘিরে ফেলে। এখনও কেউ ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। মেহসিন এলাকায় মূলত সৌদি আরাবিয়ান অয়েল কোম্পানিতে কর্মরত শিয়া সম্প্রদায়ের কর্মীরা বসবাস করেন। ওই কোম্পানিটি বিশ্বের সবচাইতে বৃহৎ তেল উৎপাদনকারী একটি ফার্ম। সৌদি আরবের সুন্নি শাসিত রাজতন্ত্রে 10-15% শিয়া বসবাস করেন। এর আগে ইসলামিক স্টেট জঙ্গিরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপরে আক্রমণ চালিয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন শুরু হবার ঠিক আগের দিন সন্ধ্যায় বুরুন্ডি আবারও জানিয়েছে যে তারা এইইউ শান্তিরক্ষী বাহিনীকে সেদেশে গ্রহণ করবে না। ওদিকে বৃহস্পতিবার বুরুন্ডির প্রধান বিরোধী কোয়ালিশন ক্যানারেড আফ্রিকান ইউনিয়ন এবং আন্তর্জাতিক সমাজের কাছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানায়। ক্যানারেড দলের নেতা লিওনার্ড নিয়াংগোমা বলেন, আন্তর্জাতিক সমাজ যদি বুরুন্ডির জনগণকে সমর্থন দিতে ব্যর্থ হয় তাহলে সশস্ত্র বিদ্রোহী দল আবারও বৃদ্ধি পাবে, যাকে তিনি প্রেসিডেন্ট পিয়ার এনকুরুনজিজার এক আগ্রাসন বলে মন্তব্য করেন। তবে বুরুন্ডির পররাষ্ট্রমন্ত্রী আলায়েন নামিয়ুত বলেন, একটি দেশের অনুমোদন ছাড়া এইইউ কোনো সদস্য রাষ্ট্রকে সেনাবাহিনী পাঠাতে পারে না। ওদিকে কর্তৃপক্ষ জানিয়েছে যে বুরুন্ডির রাজধানী বুজুম্বরায় 2 জন বিদেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। একজন আলোকচিত্রী শিল্পী ব্রিটিশ আলোকচিত্রী শিল্পী ফিলমোর এবং অন্যজন ফরাসি খবরের কাগজ লা মন্ডের প্রধান জেন ফিলিপে রোমি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগের প্রথম পর্যায়ে একটি যৌথ বাহিনী গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন করা হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
বাংলাদেশের বিমানবন্দরগুলো বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উদ্বেগ প্রকাশের পরে বাংলাদেশ কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপকভাবে জোরদারের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ বিমান বাহিনীর সমন্বয়ে 100 জনের একটি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ক্ষেত্রে জনবল আরো বৃদ্ধি করা হবে। এছাড়া দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি এবং লাগেজ স্ক্যানিং সহ এ জাতীয় ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে কার্যকরীও হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,
আমরা বিদেশি এয়ারপোর্টগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছি আমরা ঠিক সেরকম হয়েছে।
বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এন্টি টেরোরিজম ব্যুরোর একটি প্রতিনিধি দল এ মাসের 2 সপ্তাহে ঢাকা সফর করে নিরাপত্তা ঘাটতি সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে অনুরূপ উদ্বেগের কথা জানানো হয়েছে। এরই প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে একটি বিশেষ বাহিনী গঠন সহ নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, কিছু বাস্তবায়ন হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ঢাকা।
যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ফ্রিডম হাউস বিশ্বের মতামত প্রকাশ এবং সামগ্রিক বিষয়ে স্বাধীনতা পরিস্থিতি নিয়ে এবছরের প্রতিবেদনে বলেছে, বিশ্ববাসীর স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে এবং বাংলাদেশেও এর গতি নিম্নমুখী। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত প্রতিবেদন।
2015 সালে বাংলাদেশের স্বাধীনতা সূচকের গতিধারা ছিল নিম্নমুখী। দেশের বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তিক্ত মুখোমুখি অবস্থান অব্যাহত রাখে আর উগ্রপন্থীরা সিরিজ হামলা চালিয়েছে ধর্ম নিরপেক্ষ লেখক, বিদেশি নাগরিক ও শিয়া সম্প্রদায়ের উপর। সংস্থাটি বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রচারণায় কাজ করে থাকে। ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2016 শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে উগ্রপন্থী সন্ত্রাসীদের হাতে কয়েকটি ধারাবাহিক হাই প্রোফাইল খুনের ঘটনা, সমালোচনামূলক সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান বিধিনিষেধ আরোপ ও মিডিয়া কন্টেন্টের উপর সেন্সরশিপের ফলে বাংলাদেশের অবস্থান ছিল নিম্নমুখী। বিশ্বজুড়ে স্বাধীনতা পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়, 2015 সালে বিশ্ববাসী স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। এ নিয়ে 10 বছর ধরে বিশ্বে একটানা ধারাবাহিকভাবে স্বাধীনতা সূচক নিম্নগামী থাকল।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতীয় সেনাবাহিনীর দুজন মেজর জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে আর তদন্তের ভার পড়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ওপরে। ওই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পদোন্নতির আশায় তারা ঘুষ দিয়েছিলেন। এ সম্পর্কেই আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
গত সেপ্টেম্বর মাস থেকেই ভারতীয় সেনাবাহিনীর ওপরের মহলে একটা দুর্নীতির কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার সিবিআই কে দিয়ে দুই মেজর জেনারেল পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, নিজেদের পদোন্নতি নিশ্চিত করতে এরা নাকি ঘুষ দিয়েছিলেন। এদের একজন কলকাতায় ইস্টার্ন কমান্ডের আর্মি সার্ভিস করে কর্মরত, অন্যজন দিল্লিতে সেনাবাহিনীর সদর দপ্তরে আর্মি অর্ডন্যান্স করে রয়েছেন। আশ্চর্যের কথা এই যে এই দুই অফিসারই গত বছরই কর্মদক্ষতার স্বীকৃতিতে অতি বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন। এদিকে ফেব্রুয়ারি মাসেই মেজর জেনারেল পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতির সম্ভাবনা ছিল এদের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে আর এর প্রকাশ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মমতা জননেত্রী, অনেক জনপ্রিয়। আমি কোনোদিনই জননেতা ছিলাম না, তাই 80-এর দশকে পৃথক দল গড়া আমার বিরাট ভুল ছিল। এ সম্পর্কেই কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রাককালে সিপিএম এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট গড়া নিয়ে যে জল্পনা চলছে সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসে, ঠিক সেই সময় প্রণব মুখোপাধ্যায় এভাবে প্রকাশ্যে মমতাকে প্রশংসা করে তাকে সফল জননেত্রী আখ্যা দেওয়া অনেকটাই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং প্রণব মুখোপাধ্যায় সরকারি প্রোটোকল অনুযায়ী যতই রাজনীতির বাইরে থাকুন না কেন, তার মতামত আজও রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কাছে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনো সংশয় নেই বলে রাজনৈতিক মহলের অভিমত। প্রণব মুখোপাধ্যায় বলেছেন, আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই, আমি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা দল গঠন করার সিদ্ধান্ত নিয়ে চরম ভুল করেছিলাম, কারণ আমি জননেতা ছিলাম না কোনোদিনই। বর্তমানে যা আছে মমতার, মমতা সব অর্থেই জননেত্রী। সব থেকে বড় উদাহরণ ইন্দিরা গান্ধী, তিনি নিজে সফল হয়েছেন মূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে, এরপর ইন্দিরা কংগ্রেসই আসল কংগ্রেস হয়ে যায়। এর আগে প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রথম খণ্ড প্রকাশ হয়েছিল। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সিরিয়ায় 5 বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধ অবসানের জন্য আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ থেকে জেনিভায় বৈঠক শুরু করবেন, যদিও বিরোধী দল বলছে যে তারা ওই আলোচনায় যোগ দেবে না। আলোচনা শুরু করার জন্য সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের বৈঠকে বৈঠকস্থলে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের সংগঠকেরা জানিয়েছেন যে এই আলোচনা মূলত হচ্ছে সংঘাত শেষ করার উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ের কাজগুলো নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়নের জন্য রিপাবলিকান দলের বিতর্ক অনুষ্ঠান। রিপাবলিকান দলের পক্ষে 7 জন প্রার্থী বিতর্কে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প সবার চাইতে এগিয়ে রয়েছেন। বিতর্কে প্রধানত অভিবাসন এবং আমেরিকার বৈদেশিক নীতির বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়। ব্যাংক অব জাপান হঠাৎ করে শূন্য সুদ নীতির শুরু করবে বলে ঘোষণা করার পর শুক্রবার এশিয়ার অর্থবাজারের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। বিশ্বে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান প্রথম এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আপনারা হয়তো বিশ্ব সংবাদে শুনেছেন যে সিরিয়ায় বিবাদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনা চূড়ান্তভাবে শুরু করার আগে জাতিসংঘ আলোচকদের পরস্পরকে কাছাকাছি আনার চেষ্টা হিসেবে আজ একটি প্রাথমিক বৈঠকের আয়োজন করেছে, কিন্তু এ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। অন্যদিকে সৌদি আরবের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। এসব প্রসঙ্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমানের সঙ্গে টেলিফোনে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক তারেক শামসুর রহমান, সিরিয়ার শান্তি আলোচনা ঠিক নয়, উদ্যোক্তারা যাকে বলছেন প্রক্সিমিটি টকস। জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন পক্ষকে কাছে নিয়ে আসার এই প্রচেষ্টা আজ শুরু হয়েছে, কিন্তু এ নিয়ে এক ধরনের বিভ্রান্তিও কাজ করছে। এই বিভ্রান্তির কারণ কি?
আসলে আপনি জানেন যে বিভ্রান্তি হচ্ছে একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে সিরিয়া বিরোধী কোন পক্ষ এই শান্তি আলোচনায় অংশ নেবে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে করে এই বিষয়টি এখনো আমাদের কাছে নিশ্চিত হয়নি যে এখানে যে আসাদ বিরোধী যারা আছেন বা আইএস বিরোধী যারা আছেন তাদের পক্ষ থেকে কারা কারা পার্টিসিপেট করছেন। যেমন কুর্দিদের আমন্ত্রণ জানানো হয়নি, ফলে এখানে একটা প্রশ্ন কিন্তু থাকলোই যে কুর্দিদেরকে ছাড়া কোন সমঝোতা সিরিয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া যাবে কিনা। ফলে আমার কাছে যেটা মনে হয়, আলোচনাটা শুরু হলো এবং এটা আলোচনাটা দীর্ঘস্থায়ী হবে এবং একটা পর্যায়ে হয়তো জট খুলতে সাহায্য করবে।
আপনি বলছিলেন যে কোন কোন পক্ষ এই আলোচনায় যোগ দিচ্ছে না কিংবা আমন্ত্রণ জানানো হয়নি। যেমন সৌদি সমর্থিত একটি বিরোধী গোষ্ঠী হাই নেগোসিয়েশনস কাউন্সিল বলছে সিরিয়ায় বিমান হামলা বন্ধ না হলে তারা এই আলোচনায় যোগ দেবে না। তাহলে আপনি সিরিয়া শান্তি আলোচনার বিষয়ে কতখানি আশাবাদী?
তারা আরো একটা দাবি জানিয়েছে, সেটা হচ্ছে অবরুদ্ধ অবস্থাটা তুলে নিতে হবে। ফলে এখানে হাই নেগোসিয়েশনস কাউন্সিল যে দাবিটা করেছে সেই দাবির পেছনে আমি মনে করি একটা যুক্তি আছে, এবং এই যুক্তিটাকে বিবেচনায় নিয়ে যারা স্টেক হোল্ডার আছেন জাতিসংঘ উদ্যোগে তাদেরকে এই বিমান হামলা বন্ধ করাটা খুব কঠিন জিনিস নয়। বিমান হামলা বন্ধ করে আলোচনা টেবিলে আনা যেতে পারে এবং যে অবরুদ্ধ অবস্থা তুলে নেওয়া এটাও খুব কঠিন বিষয় নয়, সেটাও সম্ভব।
আপনার মতে সিরিয়ার শান্তি বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বা স্টেক হোল্ডার্স মোটামুটি কারা?
স্টেক হোল্ডার বলতে আমরা যদি ওই অর্থে বলি যে বহিঃশত্রু বড় শক্তিগুলো আছে, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, পাশাপাশি টার্কি একটা ফ্যাক্টর, তুরস্ক একটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর, এবং তুরস্ক এই অঞ্চলের রাজনীতির উত্থান-পতনে একটা ভূমিকা রাখে, তুরস্ক এই আন্দোলনে যোগ দিচ্ছে। কিন্তু অভ্যন্তরীণ ভাবে যদি আপনি বিরোধী পক্ষগুলোকে আলোচনায় আমন্ত্রণ না জানানো হয় তাহলে প্রশ্ন একটা থাকবেই। আপনি জানেন যে 3টা লেভেলে এই বিরোধী পক্ষ কাজ করছে। একটা হচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন হাই নেগোসিয়েশন কাউন্সিল, একটা আসাদ অভ্যন্তরীণ ভাবে সিরিয়ায় তার সমর্থিত একটা বিরোধী পক্ষ আছে, তাদেরও একটা দাবি দেওয়া আছে। একসাথে কুর্দিরাও একটি কাউন্সিল গঠন করে তারাও তাদের আলোচনা প্রস্তাব উপস্থাপন করেছে। ফলে এই 3টি শক্তিকে যদি এক টেবিলে বসানো না যায় তাহলে কিন্তু প্রশ্ন থাকবেই।
প্রসঙ্গত আরেকটি কথা বলছি, সৌদি আরবে আজ একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। সৌদি আরব সরকার খোলাখুলিভাবে শিয়া বিরোধী অবস্থান নিয়েছে আগে থেকে, আমরা জানি, বিশেষ করে ইয়েমেন, ইরান ও সিরিয়ার ব্যাপারে। তা সত্ত্বেও পৃথকভাবে সন্ত্রাসীরা যে হামলা চালাচ্ছে তাদের সঙ্গে সৌদি আরবের আদর্শিক মিল বা অমিল কতখানি?
আসলে এখানে এই যে দ্বন্দ্বটা, শিয়া সুন্নি দ্বন্দ্বটা ঐতিহাসিক একটা ভিত্তি আছে, এবং এই ক্ষেত্রে একটা শিয়া প্রভাবাধীন একটা সেন্টিমেন্ট কিন্তু আছে সৌদি আরবে, বিশেষ করে শিয়া নেতা নিমর আল নিমরের যে হত্যাকাণ্ড হয়েছে, তাকে যে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছে, তারপর থেকে একটা সেন্টিমেন্ট কাজ করছে। এই সেন্টিমেন্টেরই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার ধারণা। একই সাথে আপনি জানেন যে সৌদি নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছে, সামরিক জোট গঠিত হয়েছে, এক্ষেত্রেও ইরানের একটা এক ধরনের আতঙ্ক কাজ করে। ফলে এই যে হামলাগুলো হলো মসজিদে সৌদি আরবের ভেতরে, আমি মনে করি এগুলোর সাথে সবগুলোর একটা সাথে আরেকটা মিল আছে।
অধ্যাপক তারিক শামসুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দেয়া হয়। এবছর প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কের অন্যতম প্রধান বিষয় এই অস্ত্র অধিকার, আর তা নির্বাচনের ফলাফলেও ফেলতে পারে বিরাট প্রভাব। এ নিয়ে ক্যারোলিন প্রসূতির রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
পাখি শিকারী ডেন গেনি বৃষ্টিস্নাত দিনে কানাডিয়ান রাজহাঁস শিকার করতে গিয়ে লেকের মাঝে কিছু পুতুল হাঁস ভাসিয়ে রাখেন। বুনো হাঁস যেন সেখানে আসে সেজন্যে কৃত্রিমভাবে হাঁস ডাকার মতো শব্দ করেন তিনি। লেকের রাজহাঁসের ঝাঁক পড়তেই ঠাস ঠাস করে ঝলসে ওঠে গেনির বন্দুক। ক্যানাডিয়ান রাজহাঁস শিকারের এই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। গত জুনে সাউথ ক্যারোলাইনার চার্লসটনের যে গির্জায় বন্দুকধারীর হামলায় 9 জন নিহত হন, গেনি তা থেকে আধা ঘন্টার দূরত্বে বসবাস করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সম্প্রতি এ ধরনের বেশ কিছু সশস্ত্র হামলার ঘটনা নিয়ে বিতর্ক ওঠে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়। এক পক্ষ চান অস্ত্র আইন নিয়ন্ত্রিত হোক, অন্য পক্ষ তা চান না, যেমনটি চান না এই ডেন গেনির তরুণ ছেলে চেস গেনি। সে বলছিল, এটি আমাদের জীবনেরই অংশ, এভাবেই আমরা পাখি শিকার করি খাওয়ার জন্যে। শিকারীদের গাইড ডেভিড প্রাইস 47 বছর ধরে এই দেশে বসবাস করছেন, কাজ করছেন। এবার প্রেসিডেন্ট হিসেবে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তার বক্তব্য হচ্ছে অস্ত্র আইনের বিষয়টি সুরাহা হওয়ার বিষয়টি তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আমরা দেখেছি যখনই কোনো ডেমোক্রেট আসেন তারা আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে যেতে চান, রিপাবলিকানরা অন্তত আমাদের সঙ্গে খানিকটা একমত পোষণ করেন। রাজহাঁস শিকার করতে তারা 12 গেজ সেমি অটোমেটিক শটগান ব্যবহার করছেন, তবে প্রাইস বুঝতে পারেন না কি কারণে মানুষ আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করে। তিনি বলেন, আসলেই বুঝি না কেন শক্তিশালী অস্ত্রের দরকার হয়। সিএনএন এর এক জরিপে দেখা গেছে অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে আমেরিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি হয়েছে। গ্যালপ জরিপের মতে প্রতি 4 জনের মধ্যে 1 জন আমেরিকান বলছেন তারা এমন প্রার্থীকে ভোট দেবেন যিনি অস্ত্র আইন নিয়ে চিন্তা করছেন, তবে তাদের মন্তব্যের সঙ্গে দলীয় সম্পৃক্ততার বিষয়টিও রয়েছে। যেমন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন দুজনই অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেছেন, একজন বলেছেন অস্ত্র অধিকার রাখার পক্ষে, অন্যজন বলেছেন তা কড়াভাবে নিয়ন্ত্রণ করতে। ট্রাম্প যেমনটি বলছিলেন, আমাদের অস্ত্রের প্রয়োজন রয়েছে, আমরা পছন্দ করি বা না করি অস্ত্রের দরকার আমাদের রয়েছেই। আবার হিলারি ক্লিনটন বলছেন, আমাদের সমস্যা কি যে আমরা NRA অর্থাৎ ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন এবং অস্ত্র লবিস্ট যারা রয়েছেন, অস্ত্র প্রস্তুতকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না। এর একটি কারণ হচ্ছে গত বছর এই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এবং অস্ত্র ব্যবসায়ী এবং প্রস্তুতকারীরা অস্ত্রের পক্ষাবলম্বনকারী প্রার্থীকে $3 কোটি অনুদান দিয়েছিলেন। NRA প্রেসিডেন্ট প্রার্থীদেরকে যে সূচকে যাচাই করে তার মধ্যে ক্লিনটনের পক্ষে তারা F দিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পকে তারা এই সূচকে না আনলেও তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে A+ দিয়েছেন। NRA-র সাবেক প্রেসিডেন্ট ডেভিড নি বললেন,
We have 5 million members and our polls and other polls show that we've got about 50 million people.
আমাদের 50 লক্ষ সদস্য রয়েছে, আমাদের করা জরিপ এবং অন্যান্য জরিপের ফলাফল অনুসারে দেশের 5 কোটি মানুষ যারা মনে করেন তাদের অস্ত্র রাখার অধিকার রয়েছে, এবারকার নির্বাচনে এই বিষয়টি প্রভাব ফেলবে। গত 3 বছর ধরে এই আইন পরিবর্তনের দাবিতে প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছেন এর বিরুদ্ধে মানুষ। এমনি অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কথা বলা এক বিক্ষোভকারী জাপান থেকে যুক্তরাষ্ট্রে আসা ইয়োকো ফ্রস্ট বললেন, তিনি বললেন, জাপানের মতো দেশ যেখানে অস্ত্রের মালিকানা কড়াভাবে নিয়ন্ত্রিত সেই সংস্কৃতিতে আমি বড় হয়েছি, যার ফলে এই গণগোলাগুলির ঘটনা, হত্যা করা, এসব আমার জন্য কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর এটি ঘটেই চলছে, কোনো সমাধান হচ্ছে না। এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে এই অস্ত্র বিষয়টিই হয়তো জয় পরাজয় নির্ধারণ করবে না, একথা সত্য। তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টি প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ওপর দারুণভাবে প্রভাব ফেলবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। এখনও বিশ্বের অনেক দেশেই কম্পিউটার বিষয়ক মৌলিক শিক্ষা ব্যয়বহুল। কেনিয়ার নাইবোরির এক বস্তি এলাকায় কম খরচে ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা দেবার একটি প্রকল্প চালু করেছে সেখানকার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ভয়েস অফ আমেরিকার লেনি রুভাগার রিপোর্ট থেকেই এখন বিস্তারিত শোনাচ্ছি। নাইরোবিতে নতুন এই কম্পিউটার শিক্ষা ব্যবস্থার ছবিটি হল এরকম। মনে করুন, নাইরোবির একটি বস্তি এলাকায় একটি বাস এসে থামল। বাসে বেশ কিছু যাত্রী উঠে পড়ল, তবে কোথাও যাবার জন্য নয়। কিন্তু বাসের মধ্যে রয়েছে সারিবদ্ধভাবে কয়েকটি টেবিল এবং চেয়ারের ব্যবস্থা, এবং সবকটি টেবিলে রয়েছে কম্পিউটার, কারণ এ বাসের ভেতরেই চলছে ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ। 20 বছর বয়সী অ্যালেন মিডেভা এই ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষণ নিচ্ছেন, যেখানে কিনা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক কম্পিউটার শিখতে খরচ হয় $100 মতো, সেখানে তার শুধুমাত্র $2.20 মতো ফি দিতে হয়েছে। অ্যালেনের মা কাপড় ধোয়ার কাজ করে দিনে মাত্র $2 মতো আয় করেন। অ্যালেনের পরিবারের মতো দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ। অ্যালেন বললেন,
The tutor is very friendly. He enables us to understand more. It's cost effective as it's only 200 shillings compared to the other colleges.
অলাভজনক প্রতিষ্ঠান ক্র্যাফ্ট সিলিকন ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম চলছে। 5 বছর আগে তারা প্রথমে বিনামূল্যে গরিব ছেলেমেয়েদের জন্য প্রযুক্তিগত তথ্য দেওয়া শুরু করেছিল। এখন তাদের কারিকুলাম অনুযায়ী 10 সপ্তাহের একটি কোর্স করানো হয়। কোর্সের শেষে তাদের সার্টিফিকেট দেওয়া হয়। গ্যাসের পরিবর্তে সৌরশক্তি দিয়ে বাস চালানো হয়, তাতে করে খরচ অনেক কমে যায়। এখন পর্যন্ত এ কর্মসূচির আওতায় 7,000-এর মতো ছাত্রছাত্রীদের প্রাথমিক কম্পিউটার শিক্ষা দেওয়া হয়েছে। ক্র্যাফ্ট সিলিকন প্রতিষ্ঠানটির বিশ্বের কয়েকটি দেশ যেমন কেনিয়া, তানজানিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রে শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কমল বাধাভাটি বললেন,
Education is still a luxury at some of these slums. So we believe that as much as it is so important, we must go to slum areas where they cannot afford to get technology.
তিনি বললেন, এসব জায়গায় কিছু কিছু বস্তি এলাকায় শিক্ষা হচ্ছে বিলাসিতা, তাই আমরা মনে করেছি যাদের প্রযুক্তিগত শিক্ষা নেবার সামর্থ্য নেই তাদের এই বিষয়ে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা কার্যক্রমে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা এখন এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার স্বপ্ন দেখছে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রথম চিঠি ইমেল এসেছে সাজ্জাদ হোসেন রিজু, ব্রাদারহুড রেডিও লিসনার্স ক্লাব, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদা, বাংলাদেশ থেকে লিখছেন। রিজু, আপনি কয়েকটি ফোন নাম্বার পাঠিয়েছেন, তবে আজকে আর ফোন করার সময় হলো না, পরে আপনার সাথে টেলিফোনে কথা বলবো। আপনি লিখেছেন, শিশুদের পঠন দক্ষতা বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি শিরোনামের প্রতিবেদনটি ভালো লেগেছে। ব্যতিক্রমধর্মী একটি গবেষণালব্ধ প্রতিবেদন ছিল এটি। আর আপনাদের প্রতিদিনের পরিবেশনা খবর, বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিবেদন ভালো লাগছে, খুবই ভালো কথা, আমাদের যেন ভালো লাগছে। তারপরে আপনাদের ওখানে প্রচুর শীত পড়ছে আপনি লিখেছেন, আমাদের এখানে তো বরফের পর বরফ, তুষার জমে পাহাড় হলো, সে খবরও নিশ্চয় পেয়েছেন। সেই খবর এবং যদি ওয়েবসাইটে আমাদের ভিডিও দেখে থাকেন, সাজ্জাদ হোসেন রিজু এবং অন্যান্য শ্রোতা সবার কাছেই জানাচ্ছি, সবাইকে অনুরোধ করছি আপনারা আমাদের ইমেল করবেন বা লিখে জানাবেন বা ফেসবুকে মন্তব্য করবেন। পলাশচন্দ্র রায় চিঠি দিয়েছেন সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনিও লিখেছেন, চিঠি বা ইমেল কম করে লিখলেও নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি, আর ক্যালেন্ডার চেয়েছেন, প্রতীক্ষায় আছেন, খুব ভালো কথা, ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করছি। কুশমন্ডি পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিনাজপুরের পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন দেবাশিস গোপ। আপনি কিন্তু ভাই নিয়মিত চিঠিও লেখেন, তারপর ইমেলও করেন, আপনি বেশ আমাদের খুব মানে অনুগত শ্রোতা বলতে পারবো। ইমেল পত্র চট জলদি, সেই জন্য পশ্চিমবঙ্গবাসী আপনি লিখেছেন চিঠি তো সে কেলে। হ্যাঁ, ই পত্র চট জলদি বটেই, তবে হাতে চিঠি পেলে কার না ভালো লাগে বলুন। আপনি চিঠি লিখবেন এবং ইমেলও করবেন, কারণ যদি আপনার চট জলদি কোনো খবর থাকে তাহলে সঙ্গে সঙ্গে জেনে নেব। চিঠি আসতে তো দু তিন সপ্তাহ লেগেই যায়। অচিন্ত্য কুমার রায় ক্রান্তিহাট জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে চিঠি লিখেছেন, সবাইকে সালাম নমস্কার। মিডিয়াম ওয়েভ অনুষ্ঠান আজকাল ভালো শোনা যায় না, কিন্তু শীতকালে ভালো শোনা যায়। আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি, গাছপালা সব পাতা ঝরে যায় সেই জন্য কি ভালো শোনায়? হতে পারে, মেঘমুক্ত আকাশ, গাছপালায় পাতা নেই, উন্মুক্ত পরিবেশ, উন্মুক্ত প্রান্তর বলা যায়। যাই হোক, চিঠি লিখবেন, আর কোন অনুষ্ঠান কেমন লাগছে সেটা লিখতেও কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ক্যালেন্ডার চাচ্ছেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন, জানাচ্ছেন, খুবই ভালো লাগে। সৌতিঘাতি, হ্যাঁ, আপনার সাথে দেখা হয়েছিল গত সেপ্টেম্বর মাসেই কলকাতায়, খুব ভালো লেগেছে। তো আশা করি আগামীতেও দেখা হবে, এবং আপনি কাজী নজরুল ইসলামের জন্মদিবস নিয়ে অনুষ্ঠানটি শুনেছিলেন, একসময় ভালো লেগেছে। সোফিয়া লরেন সম্পর্কে জানতে চান, পরে আমাদের অনুষ্ঠানে বিস্তারিত শোনাবো। মিতালি রাষ্ট্রের স্বল্প পরিসরে সম্ভব হচ্ছে না। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, মিতালি রাষ্ট্রের এই পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজের সময় বন্দুকধারীরা আক্রমণ চালায়। ওই ঘটনায় বন্দুকের গুলিতে অন্তত পাঁচজন প্রাণ হারান এবং আরও ১৮ জন আহত হন। আল আহসা শহরের ইমাম রেজা মসজিদে হামলার ঘটনাটি ঘটে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয় যে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে এক আক্রমণকারী প্রথমে বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্যরা গুলি করতে শুরু করে। এক আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটানো থেকে নিজেকে বিরত রাখে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন শুরু হবার ঠিক আগের দিন সন্ধ্যায় বুরুন্ডি আবারও জানিয়েছে যে তারা এইইউ শান্তিরক্ষী বাহিনীকে সেদেশে গ্রহণ করবে না। ওদিকে বৃহস্পতিবার বুরুন্ডির প্রধান বিরোধী কোয়ালিশন ক্যানোরেড আফ্রিকান ইউনিয়ন এবং আন্তর্জাতিক সমাজের কাছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানায়। ক্যানারেট দলের নেতা লিওনার্ড নিয়ংগোমা বলেন, আন্তর্জাতিক সমাজ যদি বুরুন্ডির জনগণকে সমর্থন দিতে ব্যর্থ হয় তাহলে সশস্ত্র বিদ্রোহী দল আবারও মাথাচাড়া দেবে, যাকে তিনি প্রেসিডেন্ট পিয়ার এনকুরুনজিজার আগ্রাসন বলে মন্তব্য করেন। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সিরিয়ায় পাঁচ বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধের অবসানের জন্য আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ থেকে জেনিভায় বৈঠক শুরু করবেন, যদিও বিরোধী দল বলছে যে তারা ওই আলোচনায় যোগ দেবে না। আলোচনা শুরু করার জন্য সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের বৈঠকস্থলে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের সংগঠকেরা জানিয়েছেন যে এই আলোচনা মূলত হচ্ছে সংঘাত শেষ করার উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ের কাজগুলো নির্ধারণ করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বের রিপাবলিকান দলের বিতর্ক অনুষ্ঠান। রিপাবলিকান দলের পক্ষে সাতজন প্রার্থী বিতর্কে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প সবার চাইতে এগিয়ে রয়েছেন। বিতর্কে প্রধানত অভিবাসন এবং আমেরিকার বৈদেশিক নীতির বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এবং ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওর সমর্থন ডোনাল্ড ট্রাম্পের থেকে পরে রয়েছে, এখন দুই সংখ্যায় উন্নত হয়েছে। প্রার্থীরা পরস্পর পরস্পরের প্রতি উত্তপ্ত মন্তব্য ছুড়ে দেন। ব্যাংক অব জাপান হঠাৎ করেই শূন্য সুদ নীতি শুরু করবে। এই ঘোষণা করার পর শুক্রবার এশিয়ার অর্থবাজারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ জাপান প্রথম এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। টোকিওর অর্থবাজার নিকে 2.8% বাড়ার পর বন্ধ হয়ে যায়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন জ্যাকসন ওয়েট। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.